जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض فإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد
نية المؤمنين خير من عملي مؤمن النية تر عمل থেকে উত্তম আসুন আমরা সবাই ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কালাম শুনব
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله جيبانه হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والسلام عليك يا حبيب الله يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا 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 يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا سب سے اولا ہو اعلی ہمارا نبی سب سے بالا ہو اعلی ہمارا نبی سب سے اولا ہو اعلی ہمارا نبی سب سے بالا ہو اعلی ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی صلی اللہ دونوں عالم کا دولا ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا اپنے مولا کا پیارا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی صلی اللہ دونوں عالم کا دولا ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ بزم آخر کا شمع فروزہ ہوا بزم آخر کا شمع فروزہ ہوا نور اول کا جلوہ ہمارا نبی نور اول کا جلوہ ہمارا نبی صلی اللہ دونوں عالم کا دولہ ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ خلق سے اولیاء اولیاء سے رسول 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 دونوں عالم کا دولا ہمارا نبی یا نبی مصطفیٰ بی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مرحبا مرحبا یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ کون دیتا ہے دینے کو مجھ چاہیے کون دیتا ہے دینے کو مجھ چاہیے کون دیتا ہے دینے کو مجھ یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ پیتے ہیں تیرے در کا کھاتے دانا ہے تیرا دانا کون دے تاہے دے نکو مو چاہیے دینے والا ہے سچا ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا غمزدوں کو رضا مژدہ دیجئے کہ ہے غمزدوں کو رضا مژدہ دیجئے کہ ہے غمزدوں کو رضا مژدہ دیجئے کہ ہے بے قصوں کا سہارا ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا یا نبی مصطفیٰ مرحبا
الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার মধ্যে আমরা উপস্থিত রয়েছি সূরা মুলকের তেলাওয়াতের পরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পরে সুন্নতে বরা বয়ানে আমরা অংশগ্রহণ করেছি ভালো ভালো নিয়ত সহকারে আমরা ইজতেমা পাকে বসি যাতে করে আমাদের এখানে বসা আসা সওয়াব অর্জন হয় আমাদের আজকের বয়ানের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব এর পূর্বে দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরেশতা সেই দুরুদ শরীফকে আমার নিকট পৌঁছাতে নিযুক্ত করে দেওয়া হয়েছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের বয়ানের বিষয় একজন মানুষের চিরস্থায়ী ঠিকানা যেটা বা পরকাল আমরা বলি যেখানে শুধু একা যেতে হবে যে সফর লং টাইম এখন যে সফরে আমরা আছি এটা শর্ট টাইম, আর পরকাল যেটা রয়েছে সেটা লং টাইম সফর। কেউ বলতে পারে না 10 বছর বা 30 বছর, কেউ জানে না। এক আনলিমিটেড টাইম আমাদেরকে সেখানে সফর করতে হবে। আজকের যে বিষয় বয়ানের, অন্ধকার কবর। কবর এমন একটা বস্তুর নাম, এমন একটা জায়গার নাম, এমন একটা অ্যাড্রেসের নাম, উপর দিক থেকে বাহ্যিক পক্ষে কবরটাকে একই মনে হয়। আমার কবর হোক, আমার বাবার হোক, আমার দাদার হোক, আমার পীরের হোক বা তার মুরিদের হোক, যারই কবর হোক না কেন, উপর থেকে কবরটা দেখতে একই লেভেলের মনে হয়, মাটির কবর মনে হয়। সে যে হোক না কেন, টাকাওয়ালা ব্যক্তি হোক বা গরিব হোক, পীর হোক বা মুরিদ হোক, কবরটাকে উপর থেকে দেখতে মাটির কবরই মনে হয়। কিন্তু ভিতরগতভাবে এক একজনের কবরের অবস্থা এক এক রকমের হয়ে থাকে। আমরা মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করি, যাতে করে এই অন্ধকার কবর থেকে এর যে আজ রয়েছে, হাদিসে মোবারাকার মধ্যে, কোরআনে পাকের মধ্যে এই কবরের আজাবের ব্যাপারে যে এসেছে, যাতে করে আমরা নিজেকে সে আজাব থেকে বাঁচাতে পারি, মনোযোগ সহকারে আমরা বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। একদিন এক ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হল। সে অনেক বড় এক ঘটনা, এক ইতিহাস, সেখানে এক ব্যক্তি এসে উপস্থিত হল, আর সে সব কিছু জানার পরেও নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মনে হয় সে কিছু জানে না, এমন একটা ভঙ্গিমা নিয়ে এসে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে লাগলেন। অথচ এই ব্যক্তি এর পূর্বেও এই বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা প্রশ্নের জবাব দিলেন। উত্তর দেওয়ার পরে যখন দেখলো এই ব্যক্তি এখান থেকে যাচ্ছে না, সে বারংবার পূর্বের প্রশ্নগুলো, যেগুলো সে আরও কয়েকবার এখানে এসে দরবারে রিসালাতে এই প্রশ্ন করেছিল, ওই প্রশ্নগুলো বারবার করতেছে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে সে পুরানো প্রশ্ন, পুরানো প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, একটা ঠিকানা আছে তোমার, সেটা কি তুমি জানো? ওই আগত ব্যক্তি বললেন যে না, এমন কোন ঠিকানা আছে আমার জন্য যা আমি জানি না আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি তোমার ঠিকানা সম্পর্কে জানতে, তবে মুনাফিকদের মতো বারবার একই প্রশ্ন করার জন্য, আমার সময়কে নষ্ট করার জন্য, আমাকে ডিস্টার্ব করার জন্য তুমি আসতে না, তোমাকে কেউ পাঠাতে না। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের লকাব আমাকে দিয়ে দিলেন। সে আসলে মুনাফিক ছিল, বারবার এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করতো আর ডিস্টার্ব করতো। যখন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার ওই ঠিকানার ব্যাপারে যদি তোমার জানা থাকতো, তোমার স্থান যেখানে সেই ব্যাপারে তোমার জানা থাকতো, তবে তুমি কারো কথায় আমার কাছে প্রশ্ন করতে আসতে না, আর মুনাফিকের পরিচয় তুমি দিতে না। তখন আগত ব্যক্তি একটু নরম হলো, সে ধৈর্য সহকারে বসল, তার চেহারা, তার ফেস মলিন হয়ে গেল। সে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিম্ন স্বরে একদম ছোট আওয়াজে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সেই ঠিকানা কোনটা যে ঠিকানার ব্যাপারে আপনি বলছেন, আর যার ব্যাপারে আপনি এমন ভয়ানক সংবাদ আমাকে দিয়েছেন? যদি আমি সেই ঠিকানার ব্যাপারে জানি, তবে মুনাফিকদের কথায় আমি বারবার আপনার কাছে আসব না, সেই ঠিকানা কোনটা? নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমাকে অন্ধকার কবরে রাখবে, আর রাখার পরে তোমার এই মুনাফিকতার কারণে জাহান্নামের নিম্ন স্তরে তোমাকে দেওয়া হবে। অর্থাৎ মুমিন তাদের জন্য জান্নাত রয়েছে, আর কাফির তাদের জন্য জাহান্নাম রয়েছে। কাফির সে ডাইরেক্ট বলে আমি কাফির, আমার কাছে আসলে আমার আকিদা তুমি পাবে, আর অন্য ব্যক্তির কাছে গেলে তার আকিদা পাবে। কিন্তু মুনাফিক বলে আমি তোমাকে ভালো কথা বলবো, আমি তোমাকে ভালো কথা শোনাবো, ধোকা দিয়ে মানুষের ইমানকে নষ্ট করে। আরও বিভিন্ন দিক আছে এখানে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুনাফিকের ব্যাপারে বললেন, তোমার ঠিকানা হবে, তোমার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে, যা যেখানে কাফিরকেও দেওয়া হবে না তার চাইতে খারাপ স্থানে তোমাকে পাঠানো হবে। তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম, আমার মুনাফিকার থেকে আমি ফিরে আসলাম, আমাকে আপনি মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে আরো হাদিসে মোবারকা বয়ান করলেন, জীবন হলো আমার আপনার জীবন, জীবন হলো মৃত্যুর আমানত। জীবন কি মৃত্যুর আমানত? আমানত হয় না। আমরা আমানতের আবার ব্যাখ্যা এক এক রকমের এক একজনে জানি, একটা ধরনের বিষয় জানি আমানত মনে করি, আমার টাকা কারো কাছে রাখলাম এটাই মনে হয় আমানত। এখানে বলা হয়েছে জীবন যে আছে এটা মৃত্যুর আমানত, এটা মৃত্যুর আমানত। প্রত্যেকটি প্রাণ যা জীবনের সুদা পান করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। প্রতিটি যে প্রাণ আছে, রুহু আছে, যারা জীবনের সুদা পান করেছে, যারা হায়াতে এসে গেছে, একবার যারা দুনিয়াতে চলে আসছে, একবার যে জীবিত হয়ে গিয়েছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ধনী হোক বা গরিব, বাদশাহ হোক বা উজির, চৌকিদার হোক বা গরিব লোক, দোকানদার হোক বা ক্রেতা, আলিম হোক বা মূর্খ, পীর হোক বা মুরিদ, মুসলিম হোক বা অমুসলিম, মোট কথা সকল মানুষকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের চতুর্থ পারা আল ইমরানের 185 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাফসিরের কোরআন আর এর মধ্যে হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা এই আয়াতে মোবারকার আলোকে বলেন, মানুষ হোক বা জিন অথবা ফেরেস্তা, আল্লাহ পাক ব্যতীত প্রত্যেককেই মৃত্যু আসবে সবার জন্য, আর প্রত্যেক জিনিসেরই ধ্বংস হবে। আল্লাহ তাবারক তাআলা পঞ্চম পারার সূরা নিসার 87 নং আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আর যেভাবেই থাকো মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে, যদিও তা তোমরা অনেক দূরে গিয়ে পালাতে চাও। এই আয়াতে পাকের মধ্যে নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় মৃত্যুর স্থান নির্ধারিত, অর্থাৎ আমার মৃত্যু এবং আমার মৃত্যুর স্থান দুয়োটা নির্ধারিত, কেউ তা থেকে কোনো তদবির এবং কোনো বাহানায় বাঁচতে পারবে না, কোনো তদবির কোনো বাহানায় বাঁচতে পারবে না। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কেয়ামতের দিন মানুষ যেমন দুনিয়াতে নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের অপরাধটাকে লুকানোর জন্য, গোপন করার জন্য, যদি অপরাধ ধরা পড়ে যায় পালানোর চেষ্টা করে। এক এক জায়গায় মানুষ শুনেন আপনারা হয়তোবা যে নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তার অপরাধ ধরা পড়েছে, সে লজ্জায় গ্রাম ছেড়ে এলাকা ছেড়ে চলে গিয়েছে। আর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কিয়ামতের ময়দানেও মানুষ যখন তার ভুলগুলো সামনে চলে আসবে তখন সে পালানোর চেষ্টা করবে, পালানোর চেষ্টা করবে। সেখানে না দালান বাড়ি হবে, সেখানে না পাহাড় পর্বত হবে, সেখানে না গাছপালা হবে, যে মানুষ পালানোর জন্য ইঞ্চি পরিমাণ জায়গা সেখানে পাবে না, যে আমি একটু পালাই আমার অপরাধ তো প্রকাশ পেয়ে গেছে, মানুষ পালাতে পারবে না। আর এখানে বলা হয়েছে মৃত্যুর জন্য যদি মানুষ বাহানা খুঁজে বা সে কোনো তদবির খুঁজে, তারপরেও এই মৃত্যু তাকে কখনো বাঁচাতে পারবে না। বনি ইসরায়েলের জমানায় একবার এমন একটি ঘটনা ঘটেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বনি ইসরায়েলের নবীর পাশে বসা ছিলেন, আর দূরে একজন ব্যক্তি সে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের দিকে ফলো করলেন, জিব্রাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির দিকে বারবার তাকাচ্ছে, এক ব্যক্তি সামনে ছিল তার দিকে বারবার তাকাচ্ছে, তো তার তাকানো দেখে ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে, সামনের ব্যক্তি। সে ভাবলো ইনি কি, আমাদের নবীর পাশে বসা কিন্তু আমাকে ফলো করছে, বারবার আমাকে দেখছে, সে একটু ভয় পেয়ে গেল। যখন আজরাইল আলাইহিসসালাম এখান থেকে উঠে গেলেন তো ওই ব্যক্তি আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার পাশে যিনি বসা ছিলেন তিনি বারবার আমাকে দেখছেন, বারবার আমাকে দেখছেন, আমাকে দেখার কারণটা কি, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ব্যক্তিকে বারবার কেন দেখছো? আজরাইল বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করলেন যে তার মৃত্যু হবে অমুক রাষ্ট্রে, এখানে নয়, অমুক রাষ্ট্রে তার মৃত্যু হবে, কিন্তু সে এখানে কিভাবে আসলো, সে এখানে কেন বসা, তার মৃত্যু তো এখানে না অন্য দেশে। আর ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি তার নবীর কাছে এসে বললেন, আমার তো ভয় লাগছে, আপনি আমাকে এমন মন্ত্র দেন, এমন দম করেন যাতে করে আমি এখান থেকে অন্য রাষ্ট্রে চলে যাই। ওই নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়ার বরকতে সে তো ওই রাষ্ট্রে চলে গেছে, কিন্তু আজরাইল তাকে সেখানে গিয়েই জানটা কবজ করেছে। মৃত্যুর জন্য কোনো ব্যক্তি যদি পালানোর চেষ্টা করে, কোনো তদবিরের ব্যবস্থা করে, কোনো বাহানা খুঁজে, কারো পক্ষে কখনো সম্ভব নয় এই আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে বা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। যখন মারা যাব তখন তখন আখেরাতের সফর শুরু হবে। এখন যেটা আছে আমাদের এটা দুনিয়ার সফর। এই দুনিয়ার সফরের খুব সহজ এক পদ্ধতি আছে, আমরা চাইলে এটাকে খুব আরাম আয়েশে কাটাতে পারি, এই সফরকে আমরা চাইলে খুব ভালোভাবে অতিবাহিত করতে পারি। হয়তো বা কেউ বুদ্ধির গুণে, আবার কেউ অবহেলায়। অনেক মানুষ গরিবী হালতে দুনিয়ায় বসবাস করে বা আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেয়, কিন্তু আবার কিছু মানুষ আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নেয় না, তাকে আরাম আয়েশের জিন্দগি দান করে দুনিয়াতে। যদি অভাবে থাকে কোনো ব্যক্তি, সে চাইলে দুনিয়াতে মোটামুটি চলতে পারে, কারো থেকে ধার কর্জ এভাবে সেভাবে, চাকরি নাকরি, ছেলের চাকরি, নিজের চাকরি, এভাবে করে দুনিয়াটাকে অতিবাহিত করে দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তির আখেরাতের সফর শুরু হবে, যার প্রথম গন্তব্য হবে কবর, আখেরাতের সফর মানেই প্রথম গন্তব্য হবে তার কবর, যা আখেরাতের ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের বুজুর্গদের অভ্যাস ছিল কবর দেখতেই তারা কান্না করতেন, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর কবর সম্পর্কে খোদাবিতি অবলোকন করুন, যেমনটি হযরত বারআ বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত ছিলাম, তখন তিনি কবরের পাশে বসলেন আর এত বেশি কান্না করলেন যে মাটি ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, এর জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসলেন আর অজর নয়নে কান্না করলেন আর সবাইকে বললেন এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আমিরুল মুমিনিন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে তো আমরা প্রায় সময় শুনি, সে কবর দেখলে কেমন কান্না করতেন, যখন কারো কবরে তাশরিফ নিয়ে যেতেন তখন এত বেশি কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। আরজ করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি জাহান্নাম আর জান্নাতের কথা শুনলেও এত কান্না করেন না, কিন্তু কবরে অনেক বেশি কান্না করেন, এর কারণ কি? তখন তিনি বললেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরাতে প্রথম গন্তব্য হলো কবর, যদি কবরবাসী তা থেকে মুক্তি পায় তবে পরবর্তী অবস্থা এর চেয়ে সহজ, আর যদি তা থেকে মুক্তি না পায় তবে পরবর্তী অবস্থা খুবই কঠিন হবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি যাকে জামিউল কোরআন বলা হয়, যার উপাধি রয়েছে, আর তিনি মহান মনীষী আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাবিতি কেমন ছিল? তিনি সেই দর্জন সৌভাগ্যবান সাহাবা ইকরামের মধ্যে অন্যতম, যাদেরকে আল্লাহ পাকের শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন জবান মোবারক দ্বারা বিশেষভাবে নিষ্পাপ, বিশেষভাবে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। আর তিনি এমন মনীষী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নিষ্পাপ ফেরেশতারাও লজ্জা পেত, এরপরেও কবরের ভয়াবহতা, আতঙ্ক, একাকিত্ব এবং অন্ধকারের ব্যাপারে খুবই ভয় পেতেন। আর অপরদিকে আমাদের অবস্থা, যারা নিজের কবরকে একেবারেই ভুলে আছি, প্রতিদিন মসজিদ থেকে জানাজার ঘোষণা শোনা যায়, মানুষের জানাজা উঠাতে দেখা যায়, মৃত্যুকে গোসল করতে হয়, জানাজার নামাজে অংশগ্রহণ করতে হয়, মৃত্যুকে নিজের হাতে কবরে নামাতে হয় এবং নিজের হাতে কবরে মাটি চাপা দেওয়ার পরেও এটা ভাবি না যে একদিন আমারও জানাজা এভাবে উঠানো হবে, নিঃসন্দেহে এই জানাজা আমাদের জন্য নিশ্চুপ মোবাল্লিগের ভূমিকা পালন করে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকাল আমরা অনেক মানুষকে নিয়ে কবরস্থানে যাই, আমাদের ভূমিকা কেমন হয়? আর আমাদের আসলাফ যারা ছিলেন, যারা আমাদের আকাবির ছিলেন, তাদের অবস্থা কেমন ছিল? তারা কবরস্থানে যেতেন তো কান্না করতেন, আর আমরা আজকাল কবরস্থানে যাই, হাতে আমাদের স্মার্টফোন থাকে, যেভাবে হোক না কেন আমরা সেখানে সেলফির ব্যবস্থা করি, এরপরে স্ট্যাটাসও দিয়ে থাকি, আজ আমাদের উমুকে মারা গেছে তার জন্য দোয়া করবেন, মুস্কি হাসি থাকে মুখে, কবরস্থানে থাকে, আপন দাদার লাশের পাশে থাকে, কবরের পাশে থাকে, সেখানে নিজের ভাই ব্রাদার কাজিনদের সাথে সেলফিও তুলে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় মুস্কি হাসি দিয়ে, আমার দাদা ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করবেন। অর্থাৎ তাদের ভূমিকা কেমন ছিল, তাদের কলবের অবস্থা কেমন ছিল, আর আমাদের ভূমিকা কেমন এখন? আমরা দায়িত্ব তো পালন করি, মুসলমান হিসাবে দায়িত্ব তো পালন করি, নিজের আত্মীয় স্বজন এলাকাবাসীকে গোসলের ব্যবস্থা করি, তাদেরকে দাফনের ব্যবস্থা করি, কিন্তু তারা যা শিক্ষা অর্জন করেছে আমরা তা থেকে শিক্ষা অর্জন করি না? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, এতে করে তোমাদের হৃদয়টা নরম হবে,
যেখানে কবর জিয়ারতের উদ্দেশ্য এটা দেওয়া হয়েছে, হৃদয়টা নরম হবে, তোমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবে, তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে। আর সেখানে আমরা আখেরাতে স্মরণ করতে গিয়ে সেলফি তুলে তারপরে পোস্ট করে দেই। যাই হোক, একবার চিন্তা করা উচিত আমাদের যে আমারও আখেরাতের সফর সামনে রয়ে গিয়েছে। আজকে আমি যে ব্যক্তিকে কবরে নামিয়েছি, হয়তোবা সে নিশ্চুপ আমাকে নেকির দাওয়াত দিচ্ছে, হয়তোবা আমি সেটা বুঝতে পারি না, বা সেই কান আমার কাছে নেই। কখনো কখনো আমাদের সবাইকে কবরস্থানে যেতে হয়েছে। কখনো কি চিন্তা করেছি যে কবরস্থানের শোকার্ত পরিবেশ, দুঃখ ভারাক্রান্ত বাতাস যেন নিজ মুখে ঘোষণা করছে, হে দুনিয়াবাসী, তোমাদের সবাইকে একদিন না একদিন এই নির্জন কবরে আসতেই হবে। মনে রেখো, এই কবর যা উপর থেকে একই রকম দেখা যায়, তবে এমন নয় যে এর ভিতরের দৃশ্যটাও একই রকম হবে। এই মাটির স্তূপের নিচে দাফনকৃত যদি কোনো নামাজি ছিল, রমজানুল মোবারকের রোজা পালনকারী ছিল, সম্পূর্ণ রমজান মাস বা কমপক্ষে শেষ দশ দিনের ইতেকাফকারী ছিল, মাহে রমজানের আশিক ও রমজানকে সম্মান প্রদর্শনকারী ছিল, যাকাত ফরজ হওয়া অবস্থায় নিজের যাকাত সম্পূর্ণ আদায়কারী ছিল, হালাল রিজিক অন্বেষণকারী ছিল, সম্মানপূর্বক হালাল রিজিক পেয়ে সন্তুষ্ট জ্ঞাপনকারী ছিল, কোরআনে পাকের তেলাওয়াতকারী ছিল, তাহাজ্জুদ ইশরাক ও চাষ এবং আওয়াবিনের নামাজ আদায়কারী ছিল, বিনয় প্রদর্শনকারী ছিল, সৎ চরিত্রের অধিকারী ছিল, শরিয়ত অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখার জন্য দেওয়ানা ছিল, পাগড়ি দ্বারা মাথা সজ্জিতকারী ছিল, সুন্নাত অনুসরণকারী ছিল, পিতা মাতার আদেশ মান্যকারী ছিল, বান্দার হক আদায়কারী ছিল, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পোষণকারী ছিল, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ও পবিত্র আহলে বায়তের মহাব্বতকারী ছিল। তবে তার কবর উপর থেকে যে মাটির স্তূপ হিসেবে দেখা যাচ্ছে, হতে পারে যে আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও অনুগ্রহে এর ভিতরের অংশ দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, কবরে জান্নাতের দিকে জানালা খুলে গেছে এবং এই প্রকাশ্য মাটির স্তূপের নিচে জান্নাতের বাগান বিদ্যমান রয়েছে। অন্যদিকে এই মাটির স্তূপের নিচে দাফন হওয়া ব্যক্তি যদি বেনামাজি ছিল, রমজানুল মোবারকের রোজা জেনে শুনে ত্যাগকারী ছিল, রমজানুল মোবারকের রাতে গলিতে ক্রিকেট ইত্যাদি খেলার কারণে মুসলমানের ইবাদতে ঘুমে ব্যাঘাতকারী ছিল, খেলার দর্শক হয়ে তাদের উৎসাহ প্রদানকারী ছিল, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আদায় করার ক্ষেত্রে কৃপণতা ছিল, হারাম উপার্জনকারী ছিল, সুদ ও ঘুষের লেনদেনকারী ছিল, মানুষের ঋণ আত্মসৎকারী ছিল, মদ পানকারী ছিল, জুয়ারি ছিল, মদ ও জুয়ার আসর পরিচালককারী ছিল, শরিয়াতের অনুমতি ব্যতীত মুসলমানের অন্তরে কষ্ট প্রদানকারী ছিল, মুসলমানদেরকে ভয় দেখিয়ে ধমক দিয়ে চাঁদা আদায়কারী ছিল, মুক্তিপণের জন্য মুসলমানদেরকে অপহরণকারী ছিল, চোর ছিল, ডাকাত ছিল, আমানতকারী ভঙ্গকারী ছিল, অবৈধভাবে জমি দখলকারী ছিল। তবে ক্ষমতার নেশায় মত্ত হয়ে অত্যাচার ও নিপীড়নের তাণ্ডবকারী ছিল, দাড়ি মুন্ডনকারী বা একমুষ্টির চেয়ে কর্তনকারী ছিল, সিনেমা নাটকের দর্শক ছিল, গান বাজনা শ্রবণকারী ছিল, গালিগালাজ মিথ্যা গীবত চগলখড়ি অপবাদ কুধারণা এবং অহংকারে অভ্যস্ত ছিল, পিতা মাতার অবদ্ধ ছিল। তবে হতে পারে মাটির এই প্রশস্ত মনে হওয়া স্তূপের নিচে অস্থিরময় অবস্থা বিরাজ করছে, জাহান্নামের জানালা খুলে দেওয়া হয়েছে, আগুনের শিখা জ্বলছে, সাপ ও বিচ্ছু দাফনকৃত শরীর জড়িয়ে আছে এবং এমন চিৎকার চেঁচামেচি হচ্ছে যা আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় ইসলামী ভাইরা, হযরত আবুল হাজ্জাজ সুমালি রহমতুল্লাহি তাআলাই বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে নামিয়ে দেওয়া হয় তখন কবর তাকে উদ্দেশ্য করে বলে, হে লোক, তোমার ধ্বংস হোক, তুমি কেন আমাকে ভুলে গেছো, তুমি কেন আমাকে ভুলেছিলে, তুমি কি এটাও জানতে না যে আমি হলাম ফিতনার ঘর, অন্ধকার ঘর, অতঃপর তুমি কি কারণে আমার উপর গর্ব সহকারে চলছো। যদি সেই মৃত্যু ব্যক্তি নেককার বান্দা হয় তবে এক অদৃশ্য আওয়াজ কবরকে বলবে, হে কবর, সে যদি এরূপ হয় যে নেকির দাওয়াত দিত এবং সৎ কাজে এবং অসৎ কাজে বাধা প্রদান করত, তার সাথে কিরূপ আচরণ করবে। কবর বলে, যদি এরূপ হয় তবে আমি তার জন্য বাগান হয়ে যাব, অতঃপর সেই ব্যক্তির শরীর নূর দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং তার রূহ আল্লাহ পাকের দরবারে উড়ে যাবে। অপর এক স্থানে বলেন, যখন মৃত্যুর সাথে আগতরা ফিরে চলে যায় তখন মৃত্যু ব্যক্তি বসে তাদের পায়ের আওয়াজ শুনতে থাকে এবং কবরের পূর্বে কেউ তার সাথে কথা বলে না। কবর বলে, হে ব্যক্তি, তুমি কি আমার অবস্থা সম্পর্কে শুনোনি, আমার সংকীর্ণতা, আমার দুর্গন্ধ, আমার ভয়াবহতা, আমার ভিতরে কট কীট পতঙ্গ সম্পর্কে তোমার কি ভয় দেখানো হয়নি? যদি এমন হয় তবে তুমি কি প্রস্তুতি নিয়েছো? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহি তাআলা বলেন, হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কবর মৃত্যু ব্যক্তিকে বলে, যদি তুমি আমার জীবনে আল্লাহ পাকের আনুগত্য ছিলে তবে আজ আমি তোমার প্রতি দয়া করব, আর যদি তুমি তোমার জীবনে আল্লাহ পাকের অবাধ্য ছিলে তবে আমি তোমার জন্য আজাব হব। আমি হলাম ওই ঘর যে আমার মাঝে নেকি এবং আনুগত্য প্রদর্শনকারী হয় প্রবেশ করবে, সে আমার কাছ থেকে সন্তুষ্ট চিত্তে বের হবে, আর যে অবাধ্যতা ও গুনাহের হবে সে আমার কাছ থেকে বিপন্ন হয়ে বের হবে। প্রিয় ইসলামী ভাইরা, একবার ভাবি যে আমাদের কবরটা আমরা কেমন দেখতে চাই, আমাদের কবরটা আমরা কেমন দেখতে চাই? প্রশস্ত দেখতে চাই নাকি সংকীর্ণ দেখতে চাই? নূরওয়ালা কবর দেখতে চাই নাকি অন্ধকার কবর দেখতে চাই? এক ইসলামী ভাই মাদানী কাফেলায় থাকা অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে তাশরিফ নিয়ে আসলেন। তখনও সে দিদারে মগ্নই ছিল, ঠোঁট মোবারক নড়ে উঠল, রহমতের ফুল ঝরতে লাগলো এবং শব্দগুচ্ছ কিছুটা এরূপ সজ্জিত ছিল। মাদানী কাফেলায় প্রতিদিন আমলের পর্যবেক্ষণ করে, আমি তাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ যার স্বপ্নে আসলেন তাকে বলেন যে মাদানী কাফেলায় প্রতিদিন আমলের পর্যবেক্ষণ করে, অর্থাৎ ফিকরে মদিনা করে, আমি তাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আমাদের উচিত আমরা দুনিয়ায় এমন কাজ থেকে বিরত থাকব যা কবরে বিপদের কারণ হয়, এবং এমন কাজের প্রতি আগ্রহী হব যা কবরেও কাজে আসবে আর আখেরাতেও সজ্জিত হবে। হযরত ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি কবরের একাকিত্ব ও আতঙ্ক থেকে বাঁচতে চায় তার উচিত চারটি জিনিস গ্রহণ করে নেওয়া আর চারটি জিনিস ছেড়ে দেওয়া। যে ব্যক্তি এরূপ করবে সে কবরের একাকিত্ব ও আতঙ্ক থেকে বেঁচে থাকবে। নাম্বার এক, ওই চারটি আমল যা কবরে কাজে আসবে তার মধ্যে প্রথম আমলটি হল, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি ওই নামাজের জন্য উত্তম পদ্ধতিতে ওযু করবে, তা সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু সিজদা বিনয় ও একাগ্রতার সাথে সম্পূর্ণ করবে, তবে আল্লাহ পাকের দয়াময় দায়িত্ব হলো তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় আমল হলো, কবরের অন্ধকারকে আলো ও আতঙ্ক থেকে প্রশান্তি ও রূপান্তরিত করার আরেকটি আমল হলো, আল্লাহর শপথ আল্লাহর পথে সৎকা করা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সৎকা প্রদানকারীকে সৎকা কবরের সকল দুঃখ কষ্ট থেকে রক্ষা করে, আর মুসলমান কিয়ামতের দিন নিজের সৎকার ছায়ায় থাকবে। তৃতীয় নাম্বার আমল হলো, কবরে কাজে আসার আমলসমূহের মধ্যে আরও একটি আমল হলো, কোরআনে পাকের তেলাওয়াত করা। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে পাকের তেলাওয়াত করো, কেননা তা কিয়ামতের দিন নিজের পাঠকারীদের শাফাত করার জন্য আসবে। অপর এক হাদিসে পাকে রয়েছে, তিন ধরনের লোক কিয়ামতের দিন কালো কস্তুরীর টিলার উপরে থাকবে, তাদের কোনো প্রকারের আতঙ্ক থাকবে না, তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআনে পাকের তেলাওয়াত করলো এবং মানুষের ইমামতি করলো, আর তারা তার প্রতি সন্তুষ্ট হলো। চতুর্থ নম্বর আমল হলো, হযরত আল্লামা ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি তাআলা এর বর্ণনাকৃত কবরে কাজে আসার আমলের মধ্যে চতুর্থ আমল হলো আল্লাহর জিকির। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই লোকেরা আল্লাহ পাকের জিকির করার জন্য বসে তখন তাদেরকে ফেরেশতারা আবৃত করে নেয়, আল্লাহ পাকের রহমতে তাদের নিজের আয়তে নিয়ে নেয় এবং তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেন। আমরা কবরে কাজে আসার চারটি নেক আমল সম্পর্কে শুনলাম। হযরত আল্লামা ফকি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহি তাআলার বর্ণনাকৃত রেওয়ায়ত অনুযায়ী চারটি আমল এমনও রয়েছে কবরে নিরাপত্তার জন্য এর থেকে বিরত থাকা আবশ্যক। আসুন সেই আমল চারটি শুনে নেই। নাম্বার এক, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ দোজখের দিকে নিয়ে যায়। নিশ্চয়ই বান্দা মিথ্যা বলতে থাকে, এক পর্যায়ে আল্লাহ পাকের নিকট অনেক বড় মৃত্যুক হয়। বারবার মিথ্যা বলা বান্দাকে আল্লাহ পাকের দরবারে অপদস্থ করে দেয়। নাম্বার দুই, যা থেকে বিরত থাকা বান্দাকে কবরে উপকৃত করতে পারে তা হলো খেয়ানত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তার ভাইকে কোনো ব্যাপারে পরামর্শ দিল অথচ সে জানে যে সঠিক হলো এর পরামর্শের বিপরীত, সে তার সাথে খেয়ানত করল। অর্থাৎ যদি কোনো মুসলমান কাউকে পরামর্শ দেয়, তবে পরামর্শ প্রদানকারী জেনে বুঝে ভুল পরামর্শ দেয়, যাতে পরামর্শ গ্রহণকারী বিপদে পড়ে যায়, তবে এরূপ পরামর্শদাতা খেয়ানতকারী। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকারের খেয়ানত করা থেকে নিরাপদ রাখুক। নাম্বার তিন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের খারাপ বান্দা হলো সেই যে চুগলখুরি করে, বন্ধুর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে এবং নেককার লোকের দোষ অন্বেষণ করে। সুতরাং আমাদেরও চুগলখুরি থেকে বিরত থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে চুগলখুরি থেকে বাঁচার তৌফিক দান করুক। নাম্বার চার, এরূপ কাজ যা কবরের আজাবের কারণ হতে পারে তার মধ্যে চতুর্থ কাজ হলো প্রস্রাবের ছিটা থেকে বাঁচা। নিজের কাপড় এবং শরীর পবিত্রতার জন্য খেয়াল রেখে নিঃসন্দেহে একটি খারাপ অভ্যাস এটা প্রস্রাবের ছিটা নিজের কাপড়ে পরা, যা বান্দাকে অসংখ্য দিনই উপকার থেকে বঞ্চিত করার পাশাপাশি কবরের আজাবে লিপ্ত করে দিতে পারে। আসুন এ ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইটি বাণী আমরা শ্রবণ করি। ইরশাদ করেন, কবরের আজাব সাধারণত প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকার জন্য হয়েছে, এর কারণেই হয় থাকে। অপর এক স্থানে ইরশাদ করেন, কবরের আজাব প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকা এর কারণেই হয় থাকে, সুতরাং তা থেকে বেঁচে থাকো। প্রিয় ইসলামী ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্ধকার কবরের ঘাঁটি থেকে বাঁচার জন্য দুনিয়াই হলো সবচাইতে উত্তম জায়গা, যেখানে কবরের জন্য কিছু প্রয়োজনীয়তা সংগ্রহ করে নিয়ে যেতে পারো। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় সময় বান্দাকে উম্মতদেরকে এই অন্ধকার কবর থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রকারের হাদিসে কারিমা বয়ান করেছেন, আর অনেকগুলো হাদিসে কারিমা আজকে আমরা এই বয়ানের মাধ্যমে সুন্নাতে বরা ইজতেমার মাধ্যমে শুনতে পেলাম। একবার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য এক সাহাবী এভাবে বলতে লাগলেন, যখন কোনো গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন কবরের মাটি এক পাশের মাটি অপর পাশের সাথে এমনভাবে চাপ দেয় মৃত্যু ব্যক্তির হাড় ঘর একটার ভিতর আরেকটা ঢুকে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো শুনতেই লাগলেন। এরপরে বললেন, যখন ওই ব্যক্তি চিৎকার করতে থাকে, কবরবাসী চিৎকার করতে থাকে, তখন তাকে আবার প্রশান্ত দেওয়া হয়, কিছু সময়ের জন্য তাকে অবসর দেওয়া হয়। আবার যখন তার চিৎকার বন্ধ হয়ে যায় তখন কবরের মাটি তাকে আবার চাপ দিতে থাকে, এভাবে করে তার আজাব চলতেই থাকে। এ কথা শুনে যখন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছিলেন না, তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কান্না করতে লাগলেন, আর কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে গেল। এক সময়ে অন্যান্য সাহাবা ইকরাম উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববী শরীফ থেকে বের করে বাহিরে নিয়ে আসলেন, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাহিরে এসে এমনভাবে কান্না শুরু করলেন মনে হয় কোনো আপন আত্মীয় ইন্তেকাল করেছে। তখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীতে আপনার কান্নার তো আওয়াজ ছিল না, কিন্তু মসজিদের বাহিরে আসার পরে আপনার কান্নার আওয়াজ বেড়ে গেল, এর কারণ কি? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন সেখানে আমি কিভাবে আমার আওয়াজকে উঁচু করি? এ কারণে আমি আমার ভিতরে জমে রাখা কান্নাকে আওয়াজ করতে দেইনি। যখন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাহিরে চলে আসলাম তখন আমার আওয়াজকে আমি আর ধরে রাখতে পারলাম না, তখন আমার আওয়াজ বেড়ে গেল। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কবরের আজাব বা কবরের কথা শোনা, কবরের পাশ দিয়ে অতিক্রম করা তাদের কাছে ছিল এক পরীক্ষার মতো। যখনই তারা কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে পাই আমরা, তিনিও যখন অতিক্রম করতেন বারবার কবরের ব্যাপারে বলতেন। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হাদিসে মোবারাকা কি, সে যখনই কবরের পাশ দিয়ে যেতেন তো তার মধ্যে এমন ভয় চলে আসতো, সে কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে যেত। সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালাহুর ব্যাপারেও আমরা শ্রবণ করে থাকি প্রায় সময়তেই, তিনি রদিয়াল্লাহ তালাহু কবর দেখে এতটা কান্না, অন্য কোনো বিষয় করতেন না, অন্য বিষয়ে কান্না করতেন না, কবর দেখে যতটা কান্না করতেন। আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা ছিলেন তাদের মধ্যেও এমনই চিন্তাভাবনা ছিল যে অন্ধকার কবর, হয়তোবা দেখতে মাটির একটি স্তূপ রয়েছে বা দেখতে হয়তোবা সাধারণ কবর রয়েছে, জানি না কোন কবরের মধ্যে কেমন আজাব রয়েছে। এই জন্য প্রতিটা সময় আমাদেরকে কবরের আজাব সম্পর্কে, কবরের অন্ধকার সম্পর্কে ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেবলা শাইকে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়াকে আমরা দেখি মাদানী চ্যানেলের মাধ্যমে, যখনই কবরের কথা আসে বা আজাবের কথা আসে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে যায়, এক ভয় তাদের মধ্যে কাজ করে। আল্লাহ চাই কি আমাদের মধ্যেও এমন ভয় চলে আসুক কি আমরা কবরের কথা শুনি, কবরের কথা বলি, আজাবের কথা বলি, আজাবের কথা শুনি, যেন আমাদের অন্তর নরম হয়, কান্না আসে। আর ওই ব্যক্তি তো কামিয়াব যার সামনে আজাবের কথা, কবরের কথা, হাসরের কথা, ফুলসিরাদের কথা আলোচনা করা হয় আর সে কান্নে কান্না করে, তো বোঝা যায় তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। ওই ব্যক্তি তো কামিয়াব যার মধ্যে ভয় আছে, আর ভয় যার মধ্যে আসে তার সামনেই আলোচনা করলে তার চোখ থেকে পানি বের হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। কবর সম্পর্কে যদি আমরা আরও বিস্তারিত বয়ান জানতে চাই বা শুনতে চাই, মাকতাবতুল মদিনাতে একটি রিসালা রয়েছে, কবরের পরীক্ষা, কবরের প্রথম রাত, এই রিসালাগুলো আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা। কবর সম্পর্কিত আরও বিভিন্ন প্রশ্ন এবং অনেক কিছু আমাদের জানা হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাভি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এ দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম গণ আলিহিমুর রিদওয়ান আশ্চর্য হলেন যে এ সম্মানিত ব্যক্তি কে। যখন তিনি চলে গেলেন তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।
اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة.
হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে দোয়া তিনবার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল।
লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله
إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ
আসুন আমরা আবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা
সগীরা। এ আল্লাহ, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমার মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ সূরা মুলকের তেলাওয়াত, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে সুন্নতে বরা বয়ানের পরে তোমার মধুর নামের জিকির করার সে তৌফিক তুমি দান করেছ। মাওলা, সর্বশেষে তোমার আলিশান দরবারে আমরা হাত তুলে দিয়েছি। আল্লাহ, এটারও শুক্রিয়া আদায় করি কি তুমি আমাদেরকে কিছু আমল, কিছু ইবাদত করার সেই তৌফিক দান করেছ। আল্লাহ, এ আল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমায় পাকে মাওলা অংশগ্রহণ করে আমরা হাত তুলে তোমার দরবারে নিজের মনের কথাগুলো, নিজের মনের আবেগগুলো তোমার দরবারে প্রকাশ করার চেষ্টা করছি। আল্লাহ, এখানে যারা উপস্থিত রয়েছে এক একজনার মনের মধ্যে এক এক রকমের চিন্তা ভাবনা চাওয়া পাওয়া রয়েছে, এক একজন এক একটা পরেশানির মধ্যে রয়েছে। আল্লাহ, এক একজন ব্যক্তি এক একটা দোয়ার জন্য তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, এ আল্লাহ, এই পবিত্র রাতে তোমার দরবারে হাত তুলে আমিন আমিন বলছি মাওলা, তুমি আমাদের সকলের মনের ন্যাক ও জায়েজ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, ছোট বড় সবার দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও, জানা অজানা সকল প্রকার গুনাহকে মাফ করে দাও। এ আল্লাহ, ছোট বড় সকল ইবাদতকে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, যখন দুনিয়াতে বেঁচে আছি একবার সুবহানাল্লাহ বলার কত সওয়াব আমলনামায় লেখা হচ্ছে, হয়তোবা দুনিয়ায় থেকে সেটা আমরা অনুভব করতে পারছি না। আল্লাহ, যখন কবরে চলে যাব একটা আমলও করার আর সুযোগ থাকবে না, সেদিন আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না। হয়তো বা এখন দুনিয়াতে থেকে সেই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমরা তার মূল্য দিচ্ছি না, তার গুরুত্ব আমাদের কাছে নেই, কিন্তু যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আর যখন আমিও যাব তখন দুনিয়ার সময়ের এক গুরুত্ব আমাদের কাছে আসবে, আর সেই অন্ধকার কবরে এই দুনিয়ার গুরুত্ব কোনো কাজে লাগবে না। মাওলা, যত দিন দুনিয়ায় বেঁচে থাকি ইমানের সাথে আর প্রতিটা মুহূর্ত তোমার জিকিরের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ সালামের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করে দাও। এ আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াবি যে সিস্টেম রয়েছে আমাদের জন্য, তিন বেলা খানা খেতে আমরা ভুলি না মাওলা, রাতে ঘুমাতে আমরা ভুলি না মাওলা, এ আল্লাহ, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে আমরা ভুলি না মাওলা, যেখানে আমাদের ভুল হয় সেটা হলো তোমার ইবাদত। আল্লাহ, আজকে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে বরাই ইজতেমায় দোয়া করি মাওলা, নিজের জন্য অপর অপর ভাইদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, আমরা সঠিকভাবে পড়তে পারি তো দুনিয়াবি কিতাব পড়তে পারি, আল্লাহ নিজের ক্লাসের কিতাবগুলো বইগুলো পড়তে পারি, গল্পের বইগুলো আমরা নিরলসভাবে পড়তে পারি, আর যদি অলসতা চলে আসে, ভুল তেলাওয়াত চলে আসে, তবে কোরআনের ব্যাপারে চলে আসে, যখন কোরআন খুলে বসি তখন ঘুম চলে আসে, অলসতা চলে আসে, আল্লাহ মন চায় কোরআনকে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। এ আল্লাহ, আমাদের অন্তরকে কোরআনের প্রতি লাগিয়ে দাও, প্রতিদিন যেন তেলাওয়াত করতে পারে সে তৌফিক দান করে দাও। এ আল্লাহ, প্রতিটা মুহূর্ত যেন তোমার ইবাদত আর রিয়াজতের মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারি সে তৌফিক দিয়ে দাও। আমাদেরকে মাদানী নামাতের আমেলদার বানিয়ে দাও, নেক আমল রিসালা পূরণ করার তৌফিক দিয়ে দাও। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমায় নিজে আসা অন্যান্য ইসলামী ভাইদেরকে নিয়ে আসার ব্যবস্থা করে দাও। এই আল্লাহ মাদানী কাফেলায় সফর করার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ নেকির দাওয়াত বেশি বেশি দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ মালিক ও মাওলা, আজ যে বয়ান শ্রবণ করলাম অন্ধকার কবর, অন্ধকার কবরকে কে না ভয় পায় আল্লাহ, সে বড় হোক বা ছোট হোক, আলিম হোক বা গায়রে আলিম হোক, পীর হোক বা মুরিদ হোক, প্রতিটা ব্যক্তি আল্লাহ অন্ধকার কবরকে ভয় পায়। হয়তো বা শয়তানের ধোকায় পড়ে, সেই কবরের জন্য কিছু জোগাড় করতে পারি নাই, মাওলা আর কিছুদিন সময় দাও, আর আমাদেরকে হেদায়াত দাও, আল্লাহ তুমি আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দাও, যাতে করে কবরের সেই অন্ধকার কবর যাতে করে আলোকিত করতে পারি, সেই সামান যেন তৈরি করতে পারি, সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজারি বানিয়ে দাও, নফল ইবাদতকারী বানিয়ে দাও, জিকিরকারী বানিয়ে দাও, নফল রোজা যেন রাখতে পারে সে তৌফিক দান করে দাও। এই আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে উপস্থিত ইসলামী ভাইরা, জানি না কে কোন পেরেশানি নিয়ে আজ তোমার দরবারে হাত তুলেছে, সকলের মনের পেরেশানিকে তুমি দূর করে দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও মাওলা, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, যারা ছাত্র আছেন লেখাপড়ার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, আমাদের ইবাদতের মধ্যে বরকত দিয়ে দাও, হালাল উপার্জনের মধ্যে বরকত দান করে দাও। এই আল্লাহ তুমি আমাদের চক্ষু লজ্জা দান করে দাও, মুসলমানের হক আদায় করার তৌফিক দান করে দাও। এই আল্লাহ রাস্তায় চলতে ফিরতে মুসলমানদের সাথে যখন দেখা হয় প্রতিটা মুসলমানকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও, মা বাবার সম্মান আদব করার তৌফিক দিয়ে দাও। এই আল্লাহ আজ্জা ওয়াজাল কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাত মোলা আলিয়া যেমন মোবাল্লিগের জন্য বারবার দোয়া করেন, প্রতিটা মুহূর্ত দোয়া করেন, আমাদেরকে তেমন মোবাল্লিগ বানিয়ে দাও। আয় আল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এক জায়গাতে বসে পুরা পৃথিবীর মোবাল্লিগদের জন্য দোয়া করেন, আয় আল্লাহ সে যেমন চান আমাদেরকে তেমন মোবাল্লিগ বানিয়ে দেন। আমির আহলে সুন্নাতের গোলামের 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 আয় আল্লাহ তার গোলামের মতো হওয়ার তৌফিক দান করে দাও। এ আল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে আজীবন ইস্তেকামাত দান করো। এ আল্লাহ ইখলাসের সাথে মাদানী কাজ করার তৌফিক দিয়ে দাও, আন্তরিকতার সাথে মাদানী কাজ করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ ইজ্জা ওয়াজাল ধৈর্যের সাথে মাদানী কাজ করার তৌফিক দান করে দাও। সকল ওলামায়ে আহলে সুন্নাতকে তুমি হিফাজত দান করে দাও, দাওয়াত ইসলামী সুরার মজলিসকে, আমির আহলে সুন্নাতকে, শাহজাদা হুজুরকে, সকল মুবাল্লিগিনকে আল্লাহ তুমি হিফাজত দান করে দাও, বিশ্বের জমিনে ইসলামকে তুমি পদোন্নতি দান করে দাও। আয় আল্লাহ ইজ্জা ওয়াজাল আমাদের আশা বসাকে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ya habib salam alayka, salawatullah alayka, ya nabi salam alayka, ya rasul salam alayka, ya habib salam alayka, salawatullah طلال بدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعينا سلام عليك يا رسول سلام সালাম আলাইকা সালাওয়াত আরশ কা কাবা মদিনা ফরশ কা কাবা عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ جنت المأوی مدینہ یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا یا نبی مرنے اشیو قبرے تمی تھکیو حشرے ادھار کریو خسارے پانی پلائیو یا نبی سلام سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا مصطفیٰ جان رحمت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا لام غوث اعظم امام متقی والنقی غوث اعظم امام متقی جلوائے شان قدرت پیلا کو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام شمع بزم ہدایت کو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت لام فیض سے جن کے لا کھونا ماضی بنے فیض سے جس کے لا کھوئی ماں سجے اس امیر اہل سنت پیلا ہو سلام مصطفیٰ جان رحمت پیلا ہو سلام شمع بزم ہدایت پیلا ہو سلام شمع بزم ہدایت پیلا ہو سلام
اللہم آمین سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الصلاة والسلام عليك يا رسول الله بحق لا إله إلا
الله محمد
جن کیر دعوات تر جاگا اشارہ